क्या करें?
रात नतून मात्रा निये अमी साकिब आछि आपनार साथे।
শুনছেন স্বাধীন পডকাস্ট। রাত ১১টা বেজে ১ মিনিট, শুরু হচ্ছে ভয়ের নতুন মাত্রা নিয়ে হন্টেড বাই সাকিব। যে যেখান থেকে শুনছেন, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। রমজান মাস শেষ হয়ে শাওয়াল মাস শুরু হয়েছে এবং মুসলিমদের জন্য সবচেয়ে বড় আর অন্যতম উৎসব এই ঈদ উল ফিতর। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি ভয়ের নতুন মাত্রা হন্টেড। ঈদ মোবারক। এই মুহূর্তে যারা টিউন করে আছেন, শুনছেন স্বাধীন পডকাস্ট, শুনছেন আমাকে, তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। আর আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনাকে কমেন্ট করতে হবে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে স্বাধীন মিউজিক অ্যাপে। আর যদি আপনি চান আমাদের সঙ্গে ফেসবুকে কমিউনিকেট করতে, তাহলে সরাসরি আপনার ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, HAUNTED বাই সাকিব, হন্টেড বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং যেখানে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে মেসেজ করতে পারবেন। আপনি চাইলে সরাসরি আপনার ঘটনা কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমে শেয়ার না করে আপনি চাইলে ফেসবুকে সরাসরি শেয়ার করতে পারেন। তবে অনেক সময় ফেসবুকে ঠিকঠাক মতো লেখা যায় না, ঠিকঠাক মতো ভয়েস ক্লিপ পাঠানো যায় না, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেইল করতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.shadhinmusic@gmail.com, হইস স্পেলিং haunted.shadhinmusic@gmail.com। আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা চাইলে আপনি ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন। তবে আমি সব সময় চাই আপনারা ভয়েস ক্লিপের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠান, কারণ আপনার ঘটনা, আপনার জানা ঘটনা বা আপনার অভিজ্ঞতা আপনার মুখে জীবন্ত হয়ে উঠবে এবং ভয়ের নতুন মাত্রা যোগ করবে। আমি চাই সবসময় আপনারা ভয়েস ক্লিপ পাঠান এবং ভয়েস ক্লিপের আশায় আমি কিন্তু সব সময় আছি। আপনারা যদি ঘটনা না পাঠান, আপনারা যদি ভয়েস ক্লিপ না পাঠান, তাহলে আমাদের কিন্তু কোনোভাবেই এগিয়ে চলা সম্ভব না। আপনারা এতদিন পর্যন্ত আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আপনারা সঙ্গে আছেন, আপনারা শুনছেন, এ কারণেই কিন্তু হন্টেড এখনো পর্যন্ত আছে। যদি আপনারা কেউ না থাকতেন, আপনারা ঘটনা যদি না পাঠাতেন, তাহলে কোনোভাবেই এই পর্যন্ত অন্তত এতটুকু সময়ও পার করতে পারতাম না। এটা কিন্তু চিরন্তন বাস্তব কথা এবং সত্য কথা। সুতরাং আপনারা সঙ্গে থাকবেন সব সময় আমি আশা করছি। ভয়ের নতুন নতুন মাত্রা নিয়ে প্রতি শনিবার আমি রাত ১১টায় আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তবে যাই হোক, ঈদের সকল কর্মব্যস্ততাকে পেছনে ফেলে ঈদের আনন্দকে আরো উপভোগ্য করে তুলতে হন্টেডের সঙ্গে থাকুন, হন্টেডে ঘটনা পাঠান। আর আজ এই খুশির সময়ে একটা খুশির সংবাদ হল, সেটা হচ্ছে আজকে সেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যারা হন্টেড শেয়ার করেছিল তাদের ফেসবুকে বা তাদের হোয়াটসঅ্যাপে, এবং শেয়ার করে আমাদের ফেসবুক পেজে কিন্তু পাঠিয়েছিল তাদের স্ক্রিনশট। আমি সেই স্ক্রিনশট যারা পাঠিয়েছিল তাদের মধ্যে লটারি করে আমরা আজকে বিজয়ীর নাম ঘোষণা করব। তবে অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, কোথাও যাবেন না। আমি কথা না পেরিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সবাই সঙ্গে থাকুন, মেসেজ করুন, কমেন্ট করতে থাকুন। স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
Haunted by Sakib.
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি ইমরান আলী। আমার গ্রামের বাড়ি দিনাজপুর। হন্টেড রেগুলার শুনছি আর ভালো লাগছে আপনার অনুষ্ঠান। আশা করি অনেক দূর এগিয়ে যাবেন আর ভয়ের জগতে নতুন একটা নাম প্রতিষ্ঠিত হবে। বেশি কথা না বলে সরাসরি আমার ঘটনায় চলে যাই। সময়টা ২০১০ সাল, আমি তখন ১৫ বছরের বালক। পড়াশোনা বলতে ছেড়েই দিয়েছিলাম, বাউন্ডুলপানা আর দুষ্টামির অন্ত ছিল না। বাবা মায়ের অনেক শাসনের পরও স্কুলের ধারে কাছে আমি যেতে পারতাম না, বলা যায় যাকে বকে যাওয়া ছেলে বলে।
সারাদিন ক্রিকেট খেলা নিয়ে মেতে থাকতাম। ক্রিকেটের প্রতি একটা নেশা ছিল বলতে পারেন। খেলাটা বেশ ভালোই পারতাম। ক্রিকেট জগতে খুব সহজেই নাম ডাক ছড়িয়ে পড়ল। এভাবে সারাদিন এখানে সেখানে ক্রিকেট খেলতাম আর সন্ধ্যা হলে বাড়ি ফিরতাম। এভাবেই কাটছিল আমার জীবন। আসলে জীবনের মানে তখনও বুঝে উঠতে পারিনি। একদিন রাতে আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। রাত তখন ঠিক কত হবে আমি বলতে পারি না, তবে সবাই তখনও ঘুমোচ্ছিল। জানালা দিয়ে দেখলাম জানালার বাইরে কে যেন আমার নাম ধরে ডাকছে, আমাকে খেলার জন্য ডাকছে। আমি তাকে চিনতে পারছি না, আবার চেনা চেনা লাগছে। বলে রাখি, আমাদের বাড়ির তখন দুইটা দরজা ছিল, একটা পেছন দিকে আরেকটা সামনের দিকে। পেছন দিকে যে দরজাটা ছিল সেটা আমার ঘরের পাশেই, আর দরজাটা খুললে বাইরে যাওয়া যায়, কিন্তু ওপাশে পানি জমে থাকত বর্ষাকালে, যার কারণে ওপাশে দিয়ে আমাদের যাতায়াত তেমন ছিল না বলতে পারেন। কিন্তু আমি যখন জানালা দিয়ে দেখি কেউ আমাকে ডাকছে, তখন কোনো পানি দেখতে পাইনি। আমি তখন অবচেতন মনে ঘর থেকে বের হয়ে পড়ি। আমি যখন বাইরে বের হই তখন আমার বাবা টয়লেটে গিয়েছিল। আমাকে এত রাতে বাইরে যাওয়া দেখে বাবা আমাকে ধরে ফেলে, আমাকে বলে কোথায় যাচ্ছি। আমি যথারীতি বললাম আমাকে একজন ডাকছে খেলা করার জন্য, আমি সেখানেই যাচ্ছি। তখন বাবা আমার সে ভুল ভাঙায়। আসলে ওখানে খেলা করার কোনো জায়গা নেই, ওখানে পানি জমে আছে। আমি ভুল দেখছি, না হয় আমি হয়তো স্বপ্ন দেখেছি, আমিও তাই ভেবে ফিরে এলাম। প্রায় এমন দিন দেখতাম আমাকে কেউ এভাবে ডাকছে খেলা করার জন্য। হঠাৎ একদিন রাত ১২টার দিকে আমি আমার ঘরে শুয়ে গান শুনছি। বেশ ক্ষুধাও লেগেছিল, সেদিন রাতে আমি কোনো কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। তখন একজন লোক কোনো কথাবার্তা ছাড়াই আমার ঘরের ভেতর ঢুকল। ঢুকে আমাকে বলল সে অনেক দূর থেকে এসেছে, আমার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু এত রাতে কিভাবে বাড়ির ভেতর ঢুকলো তা আমি বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো বাড়ির লোককে বলেছে দূর থেকে এসেছে, সে কারণে হয়তো আমার ঘরের ভেতর ঢোকার অনুমতি দিয়েছে। এসব ভেবে আর সময় নষ্ট করলাম না। আমি জানতে চাইলাম কি বিষয়। লোকটা বলল সে এসেছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটা গ্রাম থেকে। তাদের এলাকায় আগামী শুক্রবার একটা ক্রিকেট খেলা আছে, সেখানে আমাকে খেলার জন্য যেতে হবে। আমি প্রথমে রাজি হয়ে যাই, কারণ ক্রিকেট খেলা কিন্তু আমার নেশা, এটা আমি আগেই বলেছি। আমাকে খেলার জন্য তারা আমাকে তাই দিবে যা কিছু আমি চাইব। কিন্তু পরক্ষণেই শুনলাম খেলাটা হবে রাতে। আমি এটা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ বাড়ি থেকে রাতের বেলা খেলা করতে যাওয়ার অনুমতি কোনোভাবেই আমার দেবে না, এটা আমি একেবারে নিশ্চিত। আমি তাকে না করে দিলাম আর বললাম আমার বাড়ি থেকে রাতে কোথাও যেতে দেবে না। কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়, সে আমাকে নিয়েই যাবে, কোনোভাবেই তাকে আমি ফেরত দিতে পারছি না। সে আমাকে অনেক কিছুর লোভ দেখাই, আমাকে বলে এক কলস সোনা দেবে, আরো কত কিছু। শেষ পর্যন্ত আমি রাজি হয়ে যাই, কিন্তু বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। তাই তাকে বললাম তাহলে সেদিন আমাকে এসে নিয়ে যেতে হবে। কথা এভাবেই হল। পরদিন শুক্রবার রাতে আমি খেলার জন্য যা কিছু লাগবে সব কিছু নিয়ে গুছিয়ে রেখেছি। এই প্রথম এতদূর খেলা করতে যাচ্ছি, মনের ভেতর একটা সুখের অনুভূতি থাকলেও ভয়ও অনেকটা লাগছে, কারণ বাড়ি থেকে পালিয়ে এত দূরে খেলা করতে যাচ্ছি। যদি কোনোভাবে বাড়ি থেকে বুঝতে পারে তাহলে আমার আর রক্ষা নেই। সময় মতো দেখলাম লোকটা আমার ঘরে উপস্থিত। আমি দেখে একটু চমকে উঠলাম, কারণ এই রাতে সবকিছু বন্ধ, দরজা জানালা সবকিছু বন্ধ, তারপরও কিভাবে সে আমার ঘরের ভেতর ঢুকল। কিন্তু কোনো কথা বলার সুযোগ বা সময় কোনোটাই ছিল না। আমাকে দ্রুত বের হতে বলল, কথা বলার কোনো সময় নেই। আমি বাধ্য হয়ে বের হলাম, কারণ আমি কথা দিয়েছি আমি তাদের সঙ্গে যাব। বাইরে আসার সময় দেখলাম বাইরের দরজা একেবারে খোলা, আমি যাবার সময় দরজাটা কোনো রকমে টেনে দিয়ে বের হলাম। লোকটা আমাকে একটা ঘোড়ার গাড়িতে উঠতে বলল। চোখের পলকে আমি কিভাবে সেখানে পৌঁছে গেলাম কোনো কিছুই বুঝতে পারিনি। এত কিছু আসলে বোঝার মতো ইচ্ছেও তখন হয়নি, কারণ আমি একেবারে ঘোরের মধ্যে আড়া, একটা নদীর পাশে। এখানে খেলার আয়োজন করা হয়েছে, কিন্তু এত বড় আয়োজন হওয়া সত্ত্বেও কোনো আলোর ব্যবস্থা নেই। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, এখানে আসলে কিভাবে খেলবে, আর বালির উপর কিভাবে ক্রিকেট খেলা হয়, এটা আমার কোনোভাবেই মাথায় আসছিল না। আমি লোকটাকে জিজ্ঞেস করব, কিন্তু এত লোকের মধ্যে তাকে আর খুঁজে পেলাম না। অনেক লোকের ভিড়, চাঁদনি রাত, মোটামুটি সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে সবাই সাদা পোশাক পরে আছে, কিন্তু একটা ফাঁকা জায়গাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার পোশাকটা অনেকটা নীলচে রঙের। মেয়েটার সাথে আর কেউ নেই, চাঁদনি রাতে সব কিছু দেখা গেলেও কারো মুখ স্পষ্টভাবে বোঝার উপায় নেই। এ কারণে আমি একটু এগিয়ে কাছে গেলাম। কাছে যেতেই মেয়েটা আমাকে বলল, আমি যে এখানে খেলতে এসেছি সে সব কিছুই জানে, আর আমার খেলার জন্যই এত আয়োজন। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, আসলে কি হচ্ছে আমার সঙ্গে, আমার খেলা দেখার জন্য এত আয়োজন। এই কথাটার অর্থ আমি তখনও বুঝিনি। অন্ধকারের ভেতর কিভাবে খেলা হবে এবং কাদের সঙ্গে খেলা হবে কোনো কিছুই আমার স্থির না এখনো। তারপর কয়েকজন ছেলে এসে আমাকে নিয়ে যায়। আমি কোনো কথা না বলে তাদের কথা মতোই চলছি। সবকিছুই প্রস্তুত, খেলা শুরু হলো। দেখলাম বল ব্যাট সবকিছু উজ্জ্বল লাগছে, মানে যতই অন্ধকার হোক চাঁদের আলোর মতো উজ্জ্বল দেখাচ্ছে সবকিছু। কোনো সমস্যা ছাড়াই খেলা চলতে লাগলো। এই অদ্ভুত খেলা আসলে আমি জীবনে এই প্রথম খেলছি, যার কারণে আগ্রহটাও বেশ ভালো ছিল। একটা সময় খেলা শেষ হলো, আমাকে বাড়ি পৌঁছে দেবার জন্য আবার সেই লোকটা চলে এলো আমার সামনে। আমি যে দলের হয়ে খেলেছি সেই দল জিতেছে, আর আমাকে একটা কলস হাতে ধরিয়ে দিয়েছে যাতে পুরো কলস ভর্তি সোনার অলংকার আছে। এটাই কথা ছিল। সেই লোকটা আমাকে বাড়িতে রেখে যায়, আর যাবার সময় বলে যায় এই ঘটনা যেন আমি কাউকে না বলি, আর এই কলসের ব্যাপারেও না। লোকটা চলে গেল, আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় রাত তিনটা। একটু অবাক হলাম, কারণ ১২টার সময় যদি আমি সাঘাটা যাই, সেখান থেকে ফিরে আসতে আসতে কিছু না হলেও আমার দুপুর হবে। কিন্তু তিন ঘন্টার মধ্যে কিভাবে গেলাম, কিভাবে খেলা শেষ করলাম, কিভাবে ফিরে এলাম, এত দ্রুত আমার কোনোভাবেই মাথায় আসছিল না। এত কম সময়ে কিভাবে এত কিছু সম্ভব হলো, এত দ্রুত আসলে সবকিছু ঘটে যাওয়ায় আমি একটু ভয় পেলাম। ভয়ে ভয়ে কলসটা খুলে দেখলাম সব কিছুই ঠিক আছে। কলসের ভেতর সোনার হার, হাতের বালা, আরো অনেক দামি গহনা। আমি খুশিতে তখন একেবারে আত্মহারা। দেখলাম কলসের মধ্যে একটা সোনার ঘড়িও আছে। ঘড়িটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি ঘড়িটা হাতে পরে দেখলাম, বেশ ভালোই মানাচ্ছে আমার হাতে। তারপর কিছুক্ষণ আমার হাতে রেখে আমি ঘড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। হঠাৎ সেই মেয়েটার কথা আমার মনে পড়ল, যাকে আমি দেখেছিলাম খেলার মাঠে। কাছে যাবার পর মেয়েটার চেহারায় আসলে মুগ্ধ হয়েছিলাম। কি মায়াবী চোখ, কি মিষ্টি চেহারা। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেলা ১২টা, আমি ঘুম থেকে উঠে কলসটা আমার খাটের নিচে লুকিয়ে রাখি। এমন ভাবে লুকিয়ে রাখি যেন কেউ সহজে খুঁজে না পাই। এভাবে প্রতিদিন আমি কলসটা বের করতাম, সব অলংকার আমি হাতে নেড়ে চেড়ে দেখতাম, আবার ঠিক জায়গায় রেখে দিতাম। ঘড়িটা শুধু মাঝে মাঝে হাতে দিতাম আর আমার পকেটে রেখে দিতাম। কারণ এত দামি একটা ঘড়ির বিষয়ে বাড়ি থেকে যদি কিছু জানতে চাই আমি তখন কোনো উত্তর দিতে পারব না। এভাবে প্রায় এক মাস কেটে যায়। এরপর একদিন বিকেলে আমি খেলা শেষ করে বসেছিলাম, বিকেল ঠিক বলা যায় না, সন্ধ্যার ঠিক একটু আগে। খেলা শেষ, সবাই যে যার মতো বাড়িতে চলে গিয়েছে, একা একা বসে আছি, ঘড়িটা পকেট থেকে বের করে অনেকক্ষণ ধরে ভাবছি আসলে সেদিন রাতে যে ঘটনা ঘটেছিল তা কি আদৌ কোনো স্বাভাবিক নাকি পুরোটাই অস্বাভাবিক। ভাবতে ভাবতে দেখি আমার পাশে সেই মেয়েটা এসে বসল, কিন্তু এখানে সে কিভাবে? আমি চোখ মুছে জিজ্ঞেস করলাম, আপনি সেই মেয়েটা না যার সঙ্গে সাঘাটা খেলার মাঠে আমার কথা হয়েছিল? সে বলল, হ্যাঁ সেই। আমি বাকরুদ্ধ, এত দূর থেকে এখানে কিভাবে এলো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আর কি হচ্ছে এসব? মেয়েটা আমাকে ভয় পেতে নিষেধ করল আর বলল সেদিন রাতে যে খেলাটা হয়েছে সেখানে আমি একজনই মানুষ ছিলাম আর কেউ না, বাকি যত মানুষ আমি দেখেছি সবই জিন জাতি। আমি কথাগুলো শুনছি আর অবাক হচ্ছি, মনে হচ্ছে রূপকথার কোনো গল্প শুনছি, কিন্তু আসলে পুরো ঘটনা যেভাবে ঘটেছে তা আমার কল্পনা না, নিজের সাথে যেহেতু ঘটেছে সবকিছুর লজিক আমি খুঁজে পাচ্ছিলাম। কারণ স্বাভাবিক কোনো মানুষ রাতে আলো ছাড়া খেলবে কেন? আর এত দ্রুত মানুষ কখনোই যেতে পারে না অন্তত ঘোড়ার গাড়িতে করে। এমনকি মেয়েটা এটাও বলল যে সে নিজেও মানুষ নয়, সে নিজেও একজন জিন জাতির। এই সব কিছু শুনে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম। বাড়িতে এসে মাকে ডাক দিলাম, পানি খেয়ে আমি কোনো রকমে আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মাকে বললাম আমি ভয় পেয়েছি, আমার শরীর খারাপ লাগছে, বিস্তারিত কোনো কথা আমি মাকে বললাম না, কারণ মা বাবা যদি শুনে আমি এত রাতে কোথাও খেলতে গিয়েছিলাম তাহলে অনেক বকাবকি করবে। রাতে না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আবার ঠিক মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমি আজও দেখলাম কেউ আমাকে ডাকছে জানালা দিয়ে। আমি প্রচন্ড ভয় পেলাম, কারণ এখন আমি সবকিছুই জানি আর আমার এই বিষয়টা কাউকে বলতে পারছি না, কি করব বুঝতে পারছি না, জানালাটা বন্ধ করতে যাবার সাহসটাও আমার হচ্ছিল না। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম আর মনকে শক্ত করলাম, যা কিছুই হোক আমি কোনোভাবেই আমার চোখ খুলব না। হঠাৎ আমার কানের কাছে একটা ফিস ফিস আওয়াজ এলো। আমি শুনলাম, কোনো ভয় নেই, আমি আছি। এবার আমি একটু চোখ খুললাম, এই কণ্ঠটা আমার চেনা, এটা সেই মেয়েটার কণ্ঠ যার সঙ্গে আমার দুইবার কথা হয়েছে। আমি চোখ খুলে দেখি অপরূপ সেই মায়াবী চেহারা, চুল পায়ের পাতা পর্যন্ত, এত সুন্দরী নারী দেখে আসলে চোখ ফেরানো মুশকিল, তবুও সে তো মানুষ নয়, সে তো জিন, আর তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি তখন কান্না কান্না গলায় বেশ ভয়ে ভয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এসবের ভেতর নেই, আমি আর খেলা করতে যাব না, আর আমি এসব থেকে রেহাই চাই। নারী মূর্তি সেই মেয়েটা বলল, না সে আমাকে পছন্দ করে, সে আমার সঙ্গেই থাকবে, অনেক অনুরোধের পরও বিভিন্ন অজুহাতে আমার সঙ্গে থাকতে চাইছে। তখন আমি বললাম, ঠিক আছে তাহলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, তোমরা এখন যাও, আমি একটু খেয়ে আসি। মেয়েটা গেল না, বরং সে আমাকে একটা আপেল দিল, বলল এটা খেতে। আমি বললাম, একটা আপেলে আমার কি পেট ভরবে? আরও কিছু কথোপকথন রয়েছে যেটা আসলে আমি পড়তে চাচ্ছি না। তারপর যেটা লিখেছেন সেটা হচ্ছে, আপেলে কামড় দিতেই এমন একটা স্বাদ আমি পেলাম এর আগে কখনো আমি পাইনি, এত মিষ্টি আর এত সুস্বাদু আপেল যে হতে পারে তা আমার জানা ছিল না। দুই কামড় আপেল খেয়ে আমার পেট ভরে গেল, বাকিটা আমার টেবিলের উপর রেখে দিলাম, দিয়ে লাইট জ্বালাতে দেখলাম মেয়েটা আর নেই। আসলে এটা কোনো মেয়ে ছিল না সাকিব ভাই, তখন আমি নিশ্চিত ছিলাম এটা কোনো মানুষ বা একটা মেয়ে না, এটা আসলেই একটা পরী। কিন্তু এই ঘটনা আমি কাউকে বলতে পারছি না, কারণ আমার একটাই লোভ ছিল, সেটা হলো সোনার গহনা ভর্তি কলস, যেটা লুকিয়ে রেখেছিলাম আমার খাটের নিচে। এভাবে অনেক দিন কেটে যাই, প্রতিদিন রাতেই সে আমার ঘরে আসত। আসার আগে আমি সব সময় একটা নূপুরের শব্দ পেতাম, আর দেখতাম সাদা একটা আলো আমার জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। মাসখানেক কেটে যায় এভাবেই, এর ভেতর তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাতের ঘটনা, প্রতিদিন তার মতো আমার ঘরে সে আসে। আমার সেদিন খুব ঘুম পাচ্ছিল, ঘুমো ঘুমো চোখে দেখলাম একটা সাদা আলো আমার ঘরে ঢুকলো, আর এবার একটা না, পর পর আরো দুটো আলো আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। পরক্ষণেই দেখলাম সেই আলোগুলো মানুষের আকার ধারণ করলো, একটি আলো সেই পরী, বাকি দুটো আমি চিনতে পারলাম না। তারপর আরো একটা আলো আসতে দেখলাম আমার ঘরের ভেতর, এবার আমি একটু উঠে বসলাম। এখন আর আমার আগের মতো ভয় নেই, কারণ ইতিমধ্যেই আমার সাথে মেয়েটার একটা ভালো সম্পর্ক হয়েছে, অন্তত সেই ভরসাই আমি আর ভয় পাচ্ছি না। দেখলাম পরে যে আলোটা এসেছে সেই মানুষটা আর কেউ নয়, সে হলো আমাকে খেলা করতে যাবার জন্য যে নিতে এসেছিল সেই। আমার সঙ্গে পরিচিত হলো একজন তার মা এবং আরেকজন তার বড় বোন, আর যে লোকটা আমাকে নিতে এসেছিল এবং সে এখানে এসেছে এই মুহূর্তে, সেই লোকটা তাদের সঙ্গে সব সময় থাকে সিকিউরিটির জন্য। আসলে লোকটা বললে ভুল হবে, কারণ সেটা কোনো লোক ছিল না বা এরা কোনো মানুষ নয়, এরা ছিল আস্ত এক একটা জিন, যাকে আমি প্রথমে লোক ভাবতাম। আমি কোনো কথা বললাম না, দেখলাম তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে, কি বলছে তা আমার বোঝার ক্ষমতা রইল না, কারণ তারা যে আসলে কি ভাষায় কথা বলছে তা আমার জানা নেই। আমি মেয়েটাকে বললাম আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোব, কিন্তু কোনো কথাই কেউ শুনল না। আজকে তারা সবাই এসেছে আমাকে তাদের দেশে নিয়ে যাবে। আমি এবার রীতিমতো ভয় পাই, কারণ পরীরা নিয়ে গেলে আর ফেরত দেয় না এটা কিন্তু আমি জানি। আমাকে নিয়ে যাবে শুনে আমি মনে মনে ভাবলাম আমি কোনো ফাঁদে পড়ে যাচ্ছি হয়তো। অনেক অনুরোধ করলাম কিন্তু আমার কথা কেউ শুনল না, আমাকে জোর করেই নিয়ে চলে যাচ্ছে। আমি বসে থাকা অবস্থায় দেখলাম আমাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমন অভিজ্ঞতায় আমি পুরোপুরি অচেতন হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছিল আজ হয়তো আমার আর রক্ষা নেই। আমি কান্না করতে লাগলাম, কিন্তু আমার কান্নার শব্দ কেউ শুনতে পাচ্ছে বলে আমার মনে হয় না। কেমন যেন মনে হচ্ছে এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই, আমি শেষমেশ অজ্ঞান হয়ে যাই, আমি আর কিছুই বলতে পারি না। আমার জ্ঞান যখন ফেরে আমি দেখি একটা সুন্দর মনোরম পাহাড়ের উপর আমি শুয়ে আছি, মাথার নিচে নরম কোমল একটা বালিশ। চোখ খুলে দেখি চোখের সামনে ঝর্ণা বয়ে যাচ্ছে, আশেপাশে ফুলে ফুলে ভরা বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আমি কিছুক্ষণ বসে থাকার পর মেয়েটা আমার সামনে আসলো আর বলল আমাকে তারা নিয়ে এসেছে, সে আমাকে বিয়ে করতে চাই। আমি শুধু তাকে বলতে লাগলাম আমাকে যেন ফিরিয়ে দেয় বাড়িতে, এমনটা না করতে, কিন্তু সে নাছোড় বান্দা, আমাকে তার ভালো লাগে, সে আমাকে কোনোভাবেই ফিরিয়ে দেবে না, আমাকে বিয়ে করতেই হবে। আমাকে নিয়ে যাই তাদের প্রাসাদের ভেতর। এটা কোনো গল্প কথা বা রূপকথার মতো হলেও ঘটনা পুরোপুরি সত্য, আমার নিজের সঙ্গে ঘটেছে। এ কারণে আমি নিজেই কেবল অনুভব করতে পারি, সাকিব ভাই যদি কারো বিশ্বাস না হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ঘটনা যাচাই করার জন্য আমার বাড়িতে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন। ঘটনার শেষে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, আপনি চাইলে যে কোনো সময় আমাকে কল করতে পারেন। যা হোক, প্রাসাদে ঢুকতেই দেখলাম সেই আগেকার আমলে রাজ দরবারের মতো হীরা আর সব নামি দামি পাথর দিয়ে সাজানো সোনায় মোড়ানো একটা প্রাসাদ, এত চাকচিক্য আর এত দামি প্রাসাদ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আমাকে ঘরের ভেতর নিয়ে যাবার পর দেখলাম সেই মহিলাটা, সে আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করল, আমি তার সঙ্গে তাল মিলিয়ে কথা বলছি আর বার বার অনুরোধ করছি আমাকে ফিরিয়ে দিতে, আমাকে বাড়িতে পৌঁছে দিতে, কিন্তু মেয়েটার জেদের কাছে আমি বার বার হেরে যাচ্ছি। একটা পর্যায়ে মেয়েটার মা আমাকে জিজ্ঞেস করল, এখানে আমার থাকতে এত আপত্তি কেন? আমি বললাম, আমার আপত্তির বিষয় না, কারণ আমার একটা পরিবার আছে, আমি আমার পরিবার ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। মেয়েটার মা পরে বলল, ঠিক আছে, আমাদেরও তো একটা পরিবার আছে, আমাদের পরিবার থেকেও যদি কেউ কখনো তোমাদের জগতে চলে যায় আমাদেরও কষ্ট হবে, তুমি কিছুক্ষণ এখানে থাকো, পরে তোমাকে দিয়ে আসবে। এই কথা শুনে আমি খানিকটা নিশ্চিন্ত হলাম। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম, পরের দেশের গল্প শুনেছি নানা দাদিদের কাছে, যা শুধুই গল্প বই কি, কিন্তু এ তো দেখছি গল্পেও অনেক ঘাটতি রয়েছে। কোনো লেখক যদি আসত তবে গল্পের পূর্ণতা পেতে পারে হয়তো। এই রাজ্য কল্পনার থেকেও কাল্পনিক, চারিদিকে পাহাড় আর ঝর্ণা, ফুল ফল আর রং বেরঙের প্রজাপতি, এসব দেখতে দেখতে আমার বেশ ক্ষুধা লাগলো। আমাকে খাবার দেয়া হলো, খাবার খেয়ে আমি কিছুক্ষণ ঘুরে তারপর বাড়িতে যাবার জন্য বললাম। আমাকে ফিরিয়ে দিতে রাজি, কিন্তু আমাকে একটা শর্ত জুড়ে দিল মেয়েটা, সেটা হচ্ছে আমার 18 বছর পূর্ণ হলে আমাকে আবার নিয়ে আসবে, আমি সেবারের মতো রক্ষা পেতে সেই শর্ত মেনে নিতে রাজি। সেই শর্ত মেনে নিয়েই ফিরে এলাম। আমাকে চোখ বন্ধ করতে বলল, মুহূর্তের মধ্যে শরীরে একটা গরম অনুভূত হল। আমি চোখ খুলে দেখলাম আমি শুয়ে আছি, আমাদের ঘরের টিনের উপর প্রচণ্ড রোদে আমার পিঠ পুড়ে যাবার উপক্রম। আমাকে দেখে সবাই হইচই শুরু করেছে, আমাকে নিচে নামিয়ে আনল আমার বাবা। আমি কেমন যেন দুর্বল হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছিল কত বছর ধরে আমি কিছুই খাই না। আমাকে গোসল করিয়ে বিছানায় শোয়ানোর সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়ি। ঠিক মনে নেই কতক্ষণ এভাবে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত অনেক হয়েছে। আমার পাশে আমার বাড়ির লোক, সাথে আশেপাশের কয়েক বাড়ির লোকও দেখলাম। সবাই বলা বলি করতে লাগলো, আমি এতদিন কোথায় ছিলাম? আমি সবার কথা শুনে একটু অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ এতদিন মানে কি? আমি না গত রাতেই বাড়িতে ছিলাম? তারপর আমাকে নিয়ে গেল, সবাই এমন কেন করছে? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। এত কিছুর ভেতর মনে হচ্ছিল আমি কথা বলতে ভুলে গিয়েছি। কিছুক্ষণ বাদে একটা হুজুর আসলো আমার পাশে বসে, অনেকক্ষণ কি জানি দোয়া দুরুদ পড়ে আমাকে ফু দিল। এতক্ষণে আমার শরীরটা একটু হালকা অনুভব হল, মনে হচ্ছিল আমি এতক্ষণ কোনো ঘোরের মধ্যে ছিলাম। আমার সঙ্গে কি হয়েছিল জানতে চাইলে আমি প্রথম থেকে সব কিছু বললাম, আর গত রাতে ঘটে যাওয়া ঘটনা, যা কিছু ঘটেছে সব কিছু সবার সামনে বললাম। বাড়ির লোকজন আমার খাটের নিচ থেকে সেই কলসটা বের করল, কিন্তু অবাক করা ব্যাপার, কলসের মধ্যে কোনো সোনার অলংকার কোনো কিছুই নেই, শুধু ছাই ভর্তি একটা মাটির কলস। আমার চোখ কপালে উঠে গেল তখন যখন শুনলাম আসলে সেটা গতকাল রাত ছিল না, সেটা 1 বছর আগের কথা। মানে আমাকে এক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এক বছর আগে এই একই দিনে এই একই রাতে ঘর থেকে হারিয়ে যাই, কিন্তু আমার তো মনে আছে সেটা গতকাল রাত হবে। গতকাল রাতেই আমি ঘুমানোর সময় সেই মেয়েটাকে দেখি আর তারা আমাকে জোর করে নিয়ে যায়। সেটা এক বছর কিভাবে হয় আমি হিসেব মিলাতে পারছিলাম না। আমি সব কিছুই খুলে বললাম সেখানে যাবার পর কি কি হয়েছে আমার সঙ্গে এবং কিভাবে আমি ফিরে এলাম, আর আসার সময় যে শর্তটা দিয়েছে সেটাও বললাম। বলার পর হুজুর আমাকে একটা দোয়া পড়ে পানি দেয় আর বলে অতি সত্বর একটা ভালো কবিরাজের কাছে যেতে। আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কিন্তু সব কিছু জানার পর সব কবিরাজই আমাকে ফেরত পাঠায়। এর ভেতর আমি যে মেয়েটাকে দেখতাম সেই মেয়েটাকে আর দেখি না, কিন্তু একটা স্বপ্ন দেখি। কোন একটা কালো অবয়ব আমাকে বলছে কোনো লাভ নেই, কোনো কবিরাজ আমাকে সাহায্য করতে পারবে না। এভাবে বেশ কয়েকটা দিন পার হয়ে যায়। দুশ্চিন্তায় আমার আর আমার পরিবারের সবার খাওয়া ঘুম একেবারে এক হয়ে যাচ্ছে। কিভাবে কি করব কোনোভাবেই বুঝতে পারছি না, কারণ আমি একটা মাত্র ছেলে। আর যাই হোক, অন্তত কোনো পিতা মাতা চাইবে না তার সন্তানের এত বড় ক্ষতি হোক বা তারা কেউ সন্তান হারা হোক। একবার আমাদের এলাকায় মসজিদে তাবলিগের জামাতের লোক আসে। আমি সেদিনও খেলা করছিলাম মাঠে। খেলা করার সময় জামায়াতের লোক আমাদেরকে ডাক দিয়ে নামাজের জন্য দাওয়াত দেয়। এর ভেতর যে লোকটা কথা বলছিল আমাদের সঙ্গে, সে লোকটা আমার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়তেই একটু অস্বস্তি লাগছিল, কিন্তু সে কথা শেষ না করে আমার পরিচয় জানতে চাইল। আমি পরিচয় দিলাম, হুজুর কথা বলা শেষ করে আমার বাড়ি আসতে চাইল। জামায়াতের সবাই তার কথা মতোই আমাদের বাড়িতে আসলো। বাসায় নিয়ে এসে আমি আমার বাবা মাকে ডেকে বললাম ওনারা আমাদের বাসায় আসতে চেয়েছে, তাই নিয়ে এসেছি। দাওয়ায় বসে হুজুর আমার বাবার কাছে জানতে চাইল আমার কোনো সমস্যা আছে কিনা। আমরা তখন বিষয়টা বলি। আমরা তখন বুঝতে পারলাম হুজুর হয়তো কোনো কিছু বুঝতে পেরেছে, এ কারণেই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আর আমরাও ভালো কোনো হুজুরের খোঁজ করছিলাম যে আমার চিকিৎসা করতে পারবে। হুজুর সবকিছু শুনে আমাকে বলল রাতে মসজিদে আসতে। আর তিন দিন তাদের সঙ্গে জামায়াতে যুক্ত হতে, তাহলে সে আমার চিকিৎসা করাতে পারবে। আমি রাজি না হলেও বাড়ির চাপে রাজি হই। আর সেদিন রাতেই আমার কাঁথা বালিশ নিয়ে আমি তাবলিগ জামায়াতের শামিল হই। আমাকে সেদিন রাতে গোসল করিয়ে নতুন পায়জামা পাঞ্জাবি পরানো হয়। সে রাতে শুধু আমাকে শেখানো হয় তাদের সঙ্গে কিভাবে থাকতে হবে, কি কি করতে হবে। তারপর তিন দিন তাদের সঙ্গে জামায়াতে থাকি। তারা যেভাবে চলাফেরা করে আমিও চেষ্টা করি তাদের মতো করে চলতে। আর রাত হলে এক ঘন্টা করে চলত আমার চিকিৎসা, যেটাকে রুকাইয়া বলে। জামায়াতে সামিল হবার পর জানতে পারি লোকটা ছিল এই জামাতের আমির, আর আমির মানে নেতা বা দলনেতা। যারা তাবলিগ জামাতে সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারবেন আমির কি আর আমি কি বোঝাতে চাচ্ছি। আর এটাও জানতে পারি আমাদের জামায়াতের আমিরের সঙ্গে অনেক বড় অনেক আউলিয়া একটা জিন থাকে। কিভাবে রোকাইয়া করা হলো সেসব আমি আর বলতে চাই না, কারণ সেসব বলতে গেলে আরো অনেক সময় লাগবে, অনেক বড় হয়ে যাবে ঘটনা। শুধু এতটুকু বলে রাখি সে সময়টা খুব বেশি সুখের ছিল না। প্রতিটা রাত রুকাইয়া করার সময় আমার শরীর আগুনে পুড়ে যাচ্ছিল, যা সহ্য করবার ক্ষমতা আমার ছিল না। আর রাতে ঘুমানোর পর আমার একটাই স্বপ্ন ছিল, আমি স্বপ্ন দেখতাম সেই পরী আর সেই লোক, যে লোকটা আমাকে খেলা করার জন্য নিয়ে যেতে এসেছিল, তারা দুইজন আমার দিকে আগুন ছুড়ে দিচ্ছে, কিন্তু আগুন আমার চোখের সামনে এসে আটকে যাচ্ছে, কোনোভাবে আমাকে স্পর্শ করতে পারছে না। কিন্তু শেষ দিন রুকাইয়া করার পর আমার আর কোনো সমস্যা হয়নি। আমি জামায়াতের সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। আমির সাহেব আমাকে আসার সময় বলে দেয় কোনো দিন আমল বন্ধ না রাখতে, নামাজ কায়েম করতে আর নিয়মিত কোরআন পড়তে, আর কিছু দোয়া শিখিয়ে দেয় সেগুলো যেন আমি সব সময় আমল করি, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রথম দিকে বিশ্বাস হলো না, কারণ এত কবিরাজ ফিরিয়ে দিল, এত তাবিজ, এত পানি পড়া দিয়েও কোনো সমাধান হলো না। সামান্য রুকাইয়া আর কয়েকটা দোয়া, কোনো তাবিজ মাদুলি ছাড়া কিভাবে কাজ করবে, কিভাবে সমস্যা দূর হবে সেটা আমি বুঝতে পারছিলাম না। হুজুর আমার মুখের দিকে তাকিয়ে হাসল আর বলল, বিশ্বাস রাখতে এক আল্লাহর উপর। আমিও এই তিন দিন তাদের সাথে মোটামুটি বিশ্বাসের ব্যাপারটা রপ্ত করে ফেলেছিলাম, তাই আর কোনো কথা বাড়াইনি। শুধু একটু অবাক হচ্ছিলাম, আমির সাহেব আমার মনের কথা কিভাবে বুঝতে পারল। যাহোক, সেসব নিয়ে আর ভেবে লাভ নেই, বাড়িতে চলে আসি, হুজুরের কথা মতো সবকিছু চালাতে লাগি। আর এখনো পর্যন্ত আমি সুস্থ আছি, তারপর থেকে পড়াশোনাও করেছি, বেশ ভালোভাবে পড়াশোনা করে আজ আমি মোটামুটি ভালো একটা অবস্থানে আছি। আমার জন্য দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। তবে সেই রাতে পুরীর দেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটা এখনো আমি চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পাই, মনে হয় এটা কোনো রূপকথার জগৎ। আসলেই কি এমন হতে পারে, নাকি সব কিছু মায়ার খেলা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর হন্টেডের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সাকিব ভাই, যদি আমার ঘটনাটি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আমি চেষ্টা করব আমার আরো ঘটনা লিখে পাঠানোর, অথবা ঘটনা কালেক্ট করে লিখে পাঠানোর।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব। কে কে ওখানে? ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এটা ছিল আমাদের আজকের ঘটনা, এবং আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। আপনার জানা ঘটনা বা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যদি আপনি চান আমাদেরকে পাঠাতে পারেন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com, whose spelling is SAUNTED.sadhinmusic @gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর আপনি চাইলে আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাতে পারেন, আপনার নিজের কণ্ঠে আপনার নিজের ভয়েস রেকর্ড করে আপনি আপনার ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। আপনার ঘটনা, আপনার অভিজ্ঞতা, আপনার জানা ঘটনা আপনি যখন আপনার কথাই আপনার মতো করে রেকর্ড করে পাঠাবেন, সেটাই হবে ভয়ের এক নতুন মাত্রা। আমি চাইব সবসময় আপনারা ঘটনা ভয়েস ক্লিপ পাঠান, রেকর্ড করে পাঠান। আজকে আর কথা বলবো না, কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অবশ্যই যে যেখান থেকে শুনুন, যে যেখান থেকে শুনছেন, টিউন করে আছেন স্বাধীন মিউজিক, শুনছেন স্বাধীন পডকাস্ট, শুনছেন হন্টেড বাই সাকিব, এবং প্রতি শনিবার যারা আমাদের সঙ্গে আছেন, যারা শেয়ার করেছিলেন হন্টেড তাদের প্রোফাইলে এবং তাদের বন্ধুদের সঙ্গে বা সোশ্যাল মিডিয়াতে, তারা সব সময় অবশ্যই চোখ রাখবেন হন্টেডের পেজে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হন্টেডের যে লটারি হয়েছিল সেই লটারিতে বিজয়ীদের নাম কিন্তু ঘোষণা করছি। অবশ্যই 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 সব সময় সঙ্গেই থাকবেন। আর আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন কিন্তু এখনো শেষ হয়নি। এই ক্যাম্পেইনের ডেট কিন্তু আমরা বাড়িয়েছি। আপনারা যদি চান এখনো কিন্তু হন্টেড শেয়ার করতে পারেন এবং শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, এবং শেয়ার করার পর আপনার স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করে দিবেন। আর অবশ্যই আপনার স্বাধীন মিউজিকে নিবন্ধন করা আপনার মোবাইল নাম্বার এবং নিবন্ধন করার সময় আপনি যে ইউজার নেম দিয়েছিলেন, আপনার যে নাম দিয়েছিলেন, সেই নামটা অবশ্যই সেখানে উল্লেখ করে দিতে হবে যে আপনার স্বাধীন মিউজিকে কি নাম দেয়া এবং আপনি কোন নাম্বার দিয়ে স্বাধীন মিউজিকে নিবন্ধন করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর বোঝানোর কিছু নেই। যারা এই মুহূর্তে টিউন করে আছেন, যারা আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন, অবশ্যই অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং সেখানে আপনার নাম যদি থাকে অবশ্যই আপনি জিতে নিতে পারবেন 1 বছরের সাবস্ক্রিপশন। আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই পবিত্র ঈদের শুভেচ্ছা আরও একবার ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সবাই সঙ্গে থাকুন, মেসেজ করুন, কমেন্ট করতে থাকুন। স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।